দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতুবউদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের।
আলহামদুলিল্লাহ আজসাবাজাল, এই মুহূর্তে আমরা ভারতের শহর মুম্বাইতে উপস্থিত হয়েছে। আর সেখানে রসুল সমবেত হয়েছেন, বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ত ইসলামী ভাইয়েরা সমবেত হয়েছেন। আল্লাহ করিম আমাদের সবার সমবেত হওয়াকে তার দরবারে কবুল করুক। নিজের দৈনন্দিন সম্পূর্ণ রুটিনের মধ্যে যেভাবে আপনি ব্রেকফাস্ট টাইম, নাস্তার টাইম রেখেছেন, ব্যবসার, স্কুলের, কলেজের টাইম রেখেছেন, লাঞ্চ টাইম রেখেছেন, ডিনার টাইম রেখেছেন, ফ্যামিলি টাইম রেখেছেন, রিল্যাক্স টাইম রেখেছেন, বর্তমান নতুন একটা টাইম চালু হয়েছে, জিম টাইম রেখেছেন, এই সকল টাইমের ভিতর আপনি দরুদ টাইম কোথায় রেখেছেন, নামাজ টাইম কোথায় রেখেছেন, কোরআন টাইম কোথায়? আল্লাহ তাআলা ডাবল 12 ঘন্টা দিয়েছেন। আমাদের নিকট আল্লাহর স্মরণের জন্য টাইম নেই, তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণের জন্য টাইম নেই, আখিরাতের জন্য টাইম নেই। এমনটি করবেন না। যেদিক দিয়ে যাচ্ছেন, প্রথমত জিকির করেন না, দরুদ পড়েন না, কিন্তু ভ্রমণের সময় গান শুনেন, মিউজিক শুনেন, কানের মধ্যে হেডফোন লাগিয়ে বাইক চালাচ্ছেন, অর্থাৎ আপনি রাস্তাকেও আপনার গুনাহের সাক্ষী বানাচ্ছেন। এমনটি করবেন না। আমাদের যেন এমন মানসিকতা তৈরি হয়ে যায়, সারাদিন যতটুকু সময় পান বেশি পরিমাণে দরুদ শরীফ পড়তে থাকুন। আসুন মহাব্বতের সাথে একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মিরাস রজনীতে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস উপহার পেয়েছিলেন যখন তিনি আল্লাহ তাআলার দরবারে গিয়েছেন? মিরাস রজনীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস উপহার পেয়েছিলেন। এই তিনটা জিনিস আমাদের সকলের মনে রাখা উচিত। আল্লাহ তাআলা তাকে সব কিছু তো দান করেছেন, সেখানে আল্লাহ তাআলা তার মাহবুবকে কত যে অনুগ্রহ দান করেছেন, তিনটি বিশেষ অনুগ্রহ। ওলামায়ে কিরাম বর্ণনা করেন, এক নম্বর হল সুরায়ে বাকারা, এর শেষ আয়াতগুলো বড়ই মোবারকময় আয়াত, সেগুলো তিলাওয়াত করতেন, এগুলো হল এই উম্মতের জন্য মিরাজের উপহার। দুই নম্বর হল নবীকে সুসংবাদ দেওয়া হয়েছে যে তিনি আলাইহি সালাতুসাল্লামের উম্মতের প্রত্যেক সেই ব্যক্তি যে শিরক করেনি তাকে ক্ষমা করা হবে। এবং তৃতীয় উপহার হচ্ছে এই নামাজ হল মিরাজ রজনীর উপহার। সরকারের মিরাজ হল রবের দরবারে হাজিরি দেওয়া, এবং আমাদের মিরাজ হল নামাজ। নামাজ হচ্ছে মুমিনের মিরাজ, নামাজ হচ্ছে দিনের স্তম্ভ, পিলার অফ ইসলাম। যার জীবনের মধ্যে নামাজ নেই, তার দিনের ভিত্তি কোথায়? আমার নবী বলেন, নামাজ পড়ো, এটা আমার চোখের শীতলতা। এ কেমন নবীর গোলাম, এ কেমন ইসলামী বোন যে নিজেকে নবীর মোহাব্বতকারী দাবি করেন এবং নামাজ পড়েন না। মিরাজ রজনীতে আমার নবী জাহান্নামের সেই স্তরগুলো দেখেছেন, জি হাঁ, এবং সেখানে কিছু শাস্তিও দেখেছেন, এই শাস্তিটাও দেখেছেন। একটি জাতির পাশ দিয়ে তিনি গমন করছিলেন যাদের লজ্জাস্থানের উপর সামনে ও পেছনে নোংরা জিনিস লেগে রয়েছে, এবং তারা পশুর ন্যায় কাঁটাযুক্ত জাক্কুম এবং জাহান্নামের পাথর খাচ্ছিল। নবী পাক জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? তিনি বললেন, হুজুর, এরা হলো সেই লোক যারা নিজের সম্পদের জাকাত আদায় করত না। আমার কথা যদি কারো সাথে মিলে যায় আমাকে ক্ষমা করবেন, এবং অনুধাবন না করতে বলছি না, অনুধাবন করার জন্য বলছি। ভারতে সফর করে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে, এখানকার লোকেরা নিজেদের জাকাত পরিপূর্ণভাবে আদায় করে না, অথবা জাকাত আদায় করার বিশুদ্ধ পদ্ধতি তাদের জানা নেই। আল্লাহ তাআলা অনেক লোককে অনেক কিছু দান করেছেন। মনে রাখবেন, জাকাত হল আপনার সম্পদের ময়লা। যদি এই ময়লাগুলো আপনি বের না করেন, ময়লা যদি মালের মধ্যে রয়ে যায়, তাহলে সকল মাল নষ্ট করে দিবে। আল্লাহর ওয়াস্তে আপনার জাকাত ক্যালকুলেট করে নিন। আপনি যদি না পারেন, তবে ওলামাদের কাছ থেকে পরামর্শ নিন। দাওয়াত ইসলামী জাকাত ক্যালকুলেটারের নামে একটি সফটওয়্যার তৈরি করেছেন, আমাদের ওয়েবসাইটে যান এবং সেই ফর্মটি পরিপূর্ণভাবে পূরণ করুন, আপনার জাকাতের সম্পূর্ণ হিসাব বের করে দেবে। দেখুন, দুনিয়া থেকে পার পেয়ে গেলেন, কিন্তু ওইখানে ফেঁসে যাবেন, এবং পরিশেষে তিনি অনেক শাস্তিসমূহ দেখেছেন। আমার নবী আলাইহি সালাতুসাল্লাম কিছু মহিলাকে দেখলেন যাদেরকে মাথার চুল দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং নিচে আগুন প্রজ্বলিত করা হয়েছে, এবং তাদের শরীর আগুনে পুড়ছে। প্রিয় নবী বলেন, এরা কারা? এরা কোন মহিলা? জিব্রাইল আমিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সেই সকল মহিলা যারা পর্দা করত না এবং নিজের স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের জন্য সাজসজ্জা করত এবং বেপর্দা হয়ে নিজের সৌন্দর্য ও সাজসজ্জা দেখাত। মহিলাদের জন্য সাজসজ্জা তখন অনুমতি রয়েছে নিজের স্বামীর জন্য সৌন্দর্য সাজসজ্জা করা। এখন অবস্থা এমন যে যদি স্বামী ঘরে যায় তবে কোনো সাজসজ্জা নেই। আমাদের মেমন ভাষায় বলে থাকে ফকিরের ভেষে বসে আছে, কিন্তু যখন দাওয়াতের মধ্যে যায় তখন এভাবে তৈরি হয় যে আমার একটা কথা মনে পড়েছে, যে কথাটি অন্তরে লেগেছে। এক বয়স্ক লোকের সাথে আমরা বসেছিলাম, তিনি এমন কথা বলেছেন যা শুনে আমি বিষণ্ণ হয়েছি। তিনি বলেন, ভাই এমন যুগ এসেছে যে আমাদের এখানে দাওয়াতগুলোতে এত ফ্যাশন এবং এত দামি পোশাক এবং এত প্রস্তুতি আরম্ভ হয়েছে যে প্রথমত লোকেরা গরিবদেরকে দাওয়াত দিত না, এটা ভুল ছিল। আজ আমরা গরিব আত্মীয় স্বজনকে দাওয়াত দিলে গরিব আত্মীয় স্বজনরা আসে না, তারা লজ্জিত হয় যে কেউ এক লক্ষ টাকার পোশাক পরেন, কেউ 60-70 হাজার টাকার স্যুট পরেন, আমি 2-5 হাজার টাকার পোশাক পরিয়ে আমার স্ত্রীকে কিভাবে নিয়ে যাব। আপনার এমন ফ্যাশন এই গরিবদের মনকে কিভাবে চুরমার করে দিচ্ছে, আর আপনি কেন এই পোশাকগুলো পরছেন তারা নিজের মনকে জিজ্ঞাসা করুন। যারা এভাবে নিজের ফ্যামিলিকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছেন এরা আপনার জন্য সাজছে না। আপনার ঘরের মহিলাকে কে কে দেখবে তা আপনি জানেন না। আজ পুরুষদেরও লজ্জা নেই, আশ্চর্য এবং দুর্ভাগ্য। ভাইয়েরা আমার, নামাজি হন, বোনেরা আমার, নামাজ পড়ুন, পর্দার চাদরে ঢেকে নিন, তবে দেখুন ইনশাআল্লাহ ঘরের মধ্যে কেমন বরকত হবে। আল্লাহ করিমের নিকট প্রার্থনা হচ্ছে, রব্বে করিম আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের অভ্যস্ত বানিয়ে দিক, ইসলামী বোনদেরকে পর্দার তৌফিক দান করুক, ইসলামী ভাইদেরকে গুনাহ থেকে বেঁচে এবং সঠিকভাবে সম্পূর্ণরূপে যাকাত আদায় করার তৌফিক দান করুক। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে মালিকে করিম, তোমার গুনাহগার পাপি বান্দারা দোয়ার জন্য হাত তুলে উপস্থিত হয়েছে। আমাদের সকল অপরাধ ক্ষমা করে দাও, সকল গুনাহ ক্ষমা করে দাও, সগীরা গুনাহ ক্ষমা করে দাও, আমাদের কবিরা গুনাহ ক্ষমা করে দাও, আমাদের মা বাবার গুনাহসমূহ ক্ষমা করে দাও, আমাদের ভাই বোনদেরকে ক্ষমা করে দাও। দাওয়াত ইসলামীর তরক্কি উন্নতি দান করো, এই সংগঠনের মধ্যে আমাদের সবার অংশগ্রহণ করার তৌফিক দান করো। হে আল্লাহ, যখন আমাদের মৃত্যুর সময় আসবে সামনে যেন থাকে রওজায়ে রসুল্লাহ, আর মুখে যেন থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতুবউদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিনের, গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের।
আজ এই মাহফিলে এসেছি আর আমাদের অনেক পরিচিত ভাইয়েরা আছেন যারা আমাদের থেকে কাজ নিয়েছেন ফয়জানে মদিনার জন্য। আমরা অনেক আনন্দিত হয়েছি, আল্লাহ তাআলা একে আরও উন্নতি দিন।
আজকের এই মাহফিলে এসে অনেক ভালো লাগলো। ঘরে ঘরে মাদানী চ্যানেল হয়ে গেছে, মাশাআল্লাহ, ঘরের পরিবেশও পরিপূর্ণ মাদানী পরিবেশ হয়ে যাবে।
দাওয়াত ইসলামের কিছু বাতাস আমাদের স্পর্শ করেছে, যার চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন, মাথায় টুপি, দাড়ি মোবারক আমরা সাজিয়ে নিয়েছি, মাশাআল্লাহ। এইসব আমির আহলে সুন্নতের দয়া ও অনুগ্রহ এবং তারই দোয়ার বরকতে সমগ্র পৃথিবীতে দাওয়াতে ইসলামী দিনের যেই কাজ করছে তা দেখে হৃদয় স্পন্দন হচ্ছে। যে প্রোগ্রাম এখানে হলের মধ্যে হয়েছে তা দেখে এবং শুনে অন্তরে অনেক প্রশান্তি, অনেক আনন্দ লাভ করছি।
এখানে এসে আমার খুব ভালো লেগেছে হাজি সাহেবের যে বয়ান শুনেছি। মসজিদে মিরাজ সম্পর্কে যথেষ্ট বয়ান শুনেছিলাম, কিন্তু এটা এত চমৎকার বয়ান ছিল যে অন্তর খুশি হয়ে গেছে।
সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্স কথা হলো যেটা হযরত বলেছেন, আপনার যাকাত। আমি মুম্বাই এসে হিন্দুস্তানে আসার পর অনুভব করেছি যে মানুষেরা যাকাত পরিপূর্ণভাবে হিসাব করে বের করেন না। তার এই বক্তব্যটি একেবারে সঠিক। আজকের ইস্তেমার বয়ান শুনে আমরা যতটুকু প্রভাবিত হয়েছি, আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে সবার চেহারায় নূরুন আলা নূর, মাশাআল্লাহ, সকলের চেহারা চমকাচ্ছে, এটাই হলো তার নিদর্শন।
এখানে এসে আমার হৃদয় অনেক তাজা হয়েছে। তিনি শুরুতে যে দরুদ শরীফের কথা বলেছিলেন, হাজারবার দরুদ শরীফ নিয়মিত পড়া, ইনশাআল্লাহ অবশ্যই এর উপর আমল চালু থাকবে।
আব্দুল হাবিব ভাইয়ের যে বয়ান, বিশেষ করে যাকাতের উপর যে বয়ান করেছেন, অনেক সুন্দর এবং আমল করার আগ্রহ সৃষ্টি হয়েছে। ফয়জানে মদিনা করাচিতে যাওয়ার আমার সন্তানেরও আশা রয়েছে, একবার সঙ্গে নিয়ে যাব। আমি দুইবার হাজিরি দিয়েছি।
টিভির যত চ্যানেল রয়েছে সেগুলোর মধ্যে যদি কোনো একক চ্যানেল থাকে সেটা হলো মাদানী চ্যানেল। এটার মাধ্যমে আমরা সবকিছু সাজাতে পারি, দুনিয়া হোক, আখেরাত হোক, ঘর হোক, স্ত্রী হোক, সন্তান হোক, কারবার হোক, অর্থাৎ দুনিয়া এবং দিনের এমন কোনো শাখা নেই যা এর মধ্যে নেই।
এই কথাটি শুনে তিনিও খুশি হয়েছেন। প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শোনা হয়েছে। যতটুকু আমি দেখেছি প্রত্যেকেই এই ইজতিমাতে খুবই মনোযোগ সহকারে শুনছিলেন যেগুলো প্রয়োজনীয়, যেমন যাকাতের ব্যাপারে বলেছিলেন, সেই ব্যাপারে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, যা বাস্তবেই সত্য কথা।
প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত একটা টপিক ডিসকাস করতে চাই, যে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এটা এমন একটা অভ্যাস, এটা এমন একটা স্বভাব যাকে ইসলামের সৌন্দর্য হিসেবে বুঝে নেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আজ সেটা মুসলমানদের কাছ থেকে বিদায় নিয়েছে। সেটা কি? যদি সেটা পুনরায় ফিরে আসে, আমাদের বুজুর্গদের তরিকা, আমাদের নবী আলাইহি সালাতু সালামের তরিকা, তাহলে আজ আপনি দেখবেন যে কত যে মহাব্বত প্রসার লাভ করবে। সেই অভ্যাসগুলো কি? যেই হাদিস হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, সেটা হলো আজ আমার টপিক। তিনি বলেন, শুনো, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম থেকে শুনেছি, যে ব্যক্তি কোনো একটা জিনিস চায় মনোযোগ সহকারে শুনুন, কোনো জিনিসের আশা রাখে এবং নিজের আকাঙ্ক্ষা থামিয়ে অন্য কাউকে যদি এর উপর প্রাধান্য দেয়, পিওরিটি দেয়, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। দ্যাট ইজ ইসার, স্যাক্রিফাইস। এটা হলো সেই গুণ যেটা ইসলামে বিদ্যমান ছিল। আমাদের প্রিয় নবীর জীবনী পড়ুন, সাহাবিদের জীবনী পড়ুন, অলিগণের জীবনী পড়ুন, তারা সব সময় ইশার করতেন। ইশারের সংজ্ঞা পুনরায় শুনুন, যাতে পরবর্তীতে কথা বুঝতে সহজ হয়ে যাবে। ডেফিনেশন অফ ইশার, অপরের আশা এবং হাজতকে নিজের আশা এবং হাজতের উপর প্রাধান্য দেয়া, প্রিয়রিটি দেয়া। এরও প্রয়োজন, আমারও প্রয়োজন। আমরা মুসলমান ভাই ভাই, এখন আত্মত্যাগ হচ্ছে যে আমি এই জিনিসটা তাকে দিয়ে দেব। এই হলো ইশার। ইশার এই নয় যে আমার নিকট বেঁচে গেছে তাই আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। আমরা কি করি? খাবার বেঁচে গেছে, গরিবদেরকে দিয়ে দিই। পোশাক বেঁচে গেছে, পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে যাচ্ছে, সেটা ঘরের বুয়ার কাজে নিযুক্ত গরিব লোকদেরকে দিয়ে দিই। কম্বল পুরাতন হয়ে গেছে, বালিশ পুরাতন হয়ে গেছে, সেটা মাদ্রাসায় পাঠিয়ে দিই। এমন কখন করি? যখন আমাদের কাছে লেফ্ট ওভার হয়ে যায়। অবশ্যই এরও স্বভাব আছে। ইসার, যার ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে বলেছি, আল্লাহ যার ব্যাপারে মাগফিরাতের প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা হলো আমারও প্রয়োজন আছে, আমার ভাইয়েরও প্রয়োজন আছে। কোরআনে পাকের চতুর্থ পারার প্রথম আয়াত এই কথাকে আরো ডিফাইন্ড করেছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
একেবারে প্রথম আয়াত, ফার্স্ট আয়াত অফ দ্য ফোর চ্যাপ্টার। ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদে দীন ও মিল্লাত আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তার অনুবাদ তরজমায়ে কানজুল ইমানের মধ্যে এই আয়াতের অনুবাদ এভাবে করেছেন, তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছবে না। কখনো, মনোযোগ সহকারে এই অনুবাদ শুনুন, তোমরা কখনো নেবার পূর্ণ পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ না আল্লাহর পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে। কেমন বস্তু? যেটা প্রিয়। একটা হলো বেঁচে যাওয়া, একটা হলো প্রিয়। এই দুটোর মধ্যে যদি আজ আপনারা পার্থক্য বুঝতে পারেন, তখন জীবনের স্বাদ অন্যরকম হয়ে যাবে। আমার পছন্দ হলো যে আমি আল্লাহর পথে ব্যয় করব। আজ আমরা বলি যে অপর ব্যক্তি মরে যাক, কিন্তু আমার কাজ সঠিক হওয়া চাই। আজ লোকেরা বলে যে আমার কল্যাণ হওয়া চাই, অপরজনের কথা বলবো না। এটা ইসলামের আদর্শ নয়। আমাদের বুজুর্গদের কথা বড় চমৎকার, সবার পুণ্য, সবার জন্য কল্যাণ, সবার পুণ্যের মাঝে নিজের কল্যাণ নিহিত। যদি কারো ক্ষতিতে, কারো অপমানে, কারো লাঞ্ছনায় আপনি আনন্দিত হন, তো ইট মিন্স ভেরি সামথিং রং ইন মাই হার্ট। কোনো মুসলমানের ক্ষতিতে আমি কেন খুশি হচ্ছি, অর্থাৎ তার সাথে আমার বিদ্বেষ ছিল, এটা তো ধ্বংস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা বিদ্বেষ নেকিকে এভাবে গ্রাস করে ফেলে যেমনই ভাবে আগুন কাউকে গ্রাস করে ফেলে। তাই ইসার করুন। ইসারের মধ্যে এই কনসেপ্ট, সবার উপকার, সবার কল্যাণ, সবার উপকারে নিজের কল্যাণ রয়েছে। আল্লাহ বলেন, আমার সেই বান্দা যে ডান হাতে সাদকা করে এবং তার বাম হাত জানে না, সে হলো সবচেয়ে শক্তিশালী মানুষ। এখন দ্বিতীয় কথার দিকে আসছি। সৎকা যদি করেন, উত্তম বস্তু দান করেন, ইসার যদি করেন, অবশ্যই করতে হবে, কিন্তু কাউকে বলবেন না। কিছু লোক এত বড় মিস্টেক করেন যে সম্ভবত সৎকার দ্বারা বড়ই গুণা হয়ে যায়। সেটা কি? তারা খোঁটা দেন। তোমার কি মনে নেই আমি যে তোমাকে চাকরি দিয়েছি? পাঁচ বছর পূর্বে তোমার মেয়ের বিয়ে কে দিয়েছে সেটা কি তোমার মনে নেই? তওবা তওবা, এমনটি কখনো করবেন না। আজ আমি যদি কাউকে টাকা দিয়ে থাকি, এটা আমার কোনো বাহাদুরি নয়, রবেরই দান। যখনই দান করবেন, জাকাত দিবেন, এর সাথে সৎকার সিজদাই অবনত হন। মাওলা, তোমারই দয়া দান করার তৌফিক দিয়েছ, ভিক্ষুক তুমি আমাকে বানাওনি। আজ আমরা ও আপনারা এই খুব সুন্দর ফ্ল্যাটে বসেছি, এটাও আল্লাহর অনুগ্রহ। আমার এবং আপনার কোনো বাহাদুরি নয়। হতে পারে আমরা নিচে রাস্তার উপরেও বসতে পারতাম। যদি ঘর দিয়ে থাকেন, সম্পদ দিয়ে থাকেন, তবে সৎকা দেওয়া, দান করা, ইবাদত করা, শোকর আদায়ও করতে হবে। মানুষ নিজেই কোনো নেকি করতে পারে না একমাত্র আল্লাহর তৌফিক ছাড়া। আজ আপনি যে অন্যজনের সাহায্য করছেন, এটা আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে তৌফিক দিয়েছেন। খোঁটা দেওয়া কি করে সম্ভব? আপনি নিজের অভাবী আত্মীয় স্বজনকে অবশ্যই স্মরণ রাখুন। আল্লাহর ওয়াস্তে প্রথমে তাদেরকে দেখুন, অতঃপর অন্যান্য বিষয়গুলো দেখুন। অবশ্যই যেহেতু আমরা দাওয়াত ইসলামের সাথে কাজ করি, যারা মাদানী চ্যানেল দেখেন তারা অবহিত আছেন। ওয়ার্ল্ড ওয়াইড এক অর্গানাইজেশন, প্রায় 200 রাষ্ট্রে আমাদের বার্তা পৌঁছেছে। আল্লাহর দয়ায় 100 অধিক শাখায় দাওয়াত ইসলামী সুন্নতের খিদমত করে যাচ্ছে। 365 দিনে এক বছর হয়। আপনার দাওয়াত ইসলামী বছরে প্রায় 500 অধিক মসজিদ তৈরি করছে। এভারেজ আমাদের দৈনিক 1 অধিক মসজিদ তৈরি হচ্ছে। যে আল্লাহর জন্য মসজিদ তৈরি করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করেন। এভাবে আমাদের দারুল উলুম রয়েছে, আমাদের মাদ্রাসা রয়েছে, যেখানে লক্ষাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। দাওয়াত ইসলামীতে কোটি কোটি টাকার খরচ। স্বয়ং আমাদের মাদানী চ্যানেল, যে সকল ভাই মিডিয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন, তারা বুঝবেন যে একটি চ্যানেল চালানো কত যে এক্সপেন্সিভ। যারা আমাদের চ্যানেল দেখছেন, এতে অ্যাডভার্টাইজের উপর একটা টাকাও আসে না। রাউন্ড অফ ক্লক আমরা সুন্নত সমূহের উপর দিনের আলোচনা করে থাকি। এটা সমগ্র পৃথিবীতে, কেবল ভারত ও বাংলাদেশে নয়, আমেরিকা হতে আরম্ভ করে অস্ট্রেলিয়া পর্যন্ত 7 স্যাটেলাইট কোম্পানিকে ফি দিয়ে আমরা মাদানী চ্যানেল চালাচ্ছি। কথা হচ্ছে যে এর জন্য কোটি কোটি টাকার খরচ রয়েছে। তাই আমি আবেদন করব যে নিজের গরিব আত্মীয় স্বজন, নিজের মুসলমান প্রতিবেশীদেরকে সাহায্য করার পর আপনার কাছে যদি সামর্থ্য থাকে, তবে আপনার দাওয়াত ইসলামীকে এইবার অবশ্যই মনে রাখবেন। যদিও আপনার জাকাতের মধ্যে, আপনার দানের মধ্যে এবং প্রিয় বস্তু খরচ করার সময় অবশ্যই দাওয়াত ইসলামীকে একটি বার এক্সপেরিয়ার করবেন। এখন আমরা যত লোক এই কক্ষে বসেছি, বরং সকল মুসলমান যদি এই অভ্যাস গড়ে তুলি, আমরা যদি অপরের কল্যাণ প্রার্থী হয়ে যাই, তবে বলুন আমাদের সমাজ কেমন হয়ে যাবে? আজ প্রবলেম তো এটাই যে মার্কেটের মধ্যে পাশাপাশি দোকান রয়েছে, খাবারও একসাথে খাই, কিন্তু অন্তর সাথে থাকে না। তার ব্যাপারে সমস্যা থাকে, তার ব্যাপারে নেগেটিভ চিন্তা করে। নেগেটিভিটিকে অন্তর থেকে বের করে দিন। আমাদের রিলিজন অত্যন্ত পজিটিভ। আমাদের আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাটিটিউড খুবই পজিটিভ। তার সুন্নতের উপর আমল করতে থাকুন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকেও ইসার করার তৌফিক দান করুক। পরিশেষে আমি শুকরিয়া আদায় করব আমাদের এই ঘরের মালিকের, আপনাদের সবার। আপনারা নিজেদের সময় দিয়েছেন। আল্লাহ করিম আপনাদের সবাইকে নিরাপদ রাখুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আমার নাম আবরার মালিক। আব্দুল হাবিব ভাইয়ের বয়ান শোনার মতো আমার সুযোগ হয়েছে। এমন কিছু বিষয় আমি শিখতে পারলাম, সম্ভবত যেগুলো আমি ইতিপূর্বে করতাম না। একটি হলো দুরূদ শরীফ পড়ার যে উৎসাহ তিনি আমাদেরকে দিলেন, অসংখ্য ফজিলত বলেছেন দুরূদ শরীফ পাঠের, তার উপর আমি সারা জীবন আমল করব। আত্মত্যাগ সম্পর্কে যে আলোচনা করলেন সেটাও আমার খুব ভালো লেগেছে। সম্ভবত জীবনের এই ছোট্ট ছোট্ট বিষয় ও জীবনের দর্শন রয়েছে, আমি আত্মত্যাগের ক্ষেত্রে সর্বদা চেষ্টা করব। এবং তিনি আরও একটি চমৎকার কথা বলেছেন যে আমাদের প্রতিবেশী যে সকল লোক রয়েছেন তাদেরকে সাহায্য করা, নিজের ফ্যামিলির সদস্যদের সাহায্য করা, এইসব কিছু আজ আমি শিখতে পারলাম। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, শক্তি দান করুক, যেন আমি এর উপর আমল করতে পারি। আমি কাদেরিয়া তরিকায় অন্তর্ভুক্ত হয়েছি, মাওলানা ইলিয়াস কাদেরির মুরিদ হয়েছি এবং আমি তার কথা ও টিচিংয়ের উপর আমল করার চেষ্টা করব। আমি চাই সবাই যেন মাদানী চ্যানেল দেখেন। আমার সকল ভাই ও বোনদেরকে বলবো যে তারা যেন মাদানী চ্যানেল দেখেন, কারণ এর মাধ্যমে যা শিখতে পারবো অবশ্যই আমাদের দিন ও ইমান সুদৃঢ় হবে। আমাদের দৈনন্দিন জীবনের যত কষ্ট রয়েছে তা সবই দূর হয়ে যাবে এবং আমি আপ্রাণ চেষ্টা করব যে পাঁচক্ত নামাজ যথাযথ আদায় করার জন্য।
সাদকা সম্পর্কে তিনি বলেছেন, জাকাত সম্পর্কে তিনি বলেছেন, আমরা অপরকে কিভাবে সাহায্য করতে পারি, এক হাতে দেওয়া এবং অপর হাত জানতে না পারা উচিত। এখন বর্তমান সময় সাধারণত দান করার ক্ষেত্রে এত লৌকিকতা লক্ষ্য করা যায় যে আগেকার সময় বলা হতো নেকি করো তা সাগরে নিক্ষেপ করো, বর্তমান সময় বলা হয় যে নেকি করো তা সংবাদপত্রে নিক্ষেপ করো বা ফেসবুকে নিক্ষেপ করো। এমন যুগ চলে এসেছে, তাই তিনি আমাদেরকে যথেষ্ট সংশোধন করলেন।
দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে।
নামাজ হলো দিনের স্তম্ভ, দ্য পিলার অফ ইসলাম ইজ নামাজ। যদি পিলার না থাকে, আমরা যে বিল্ডিংয়ে বসেছি, যদি এতে যদি কোনো পিলার না থাকে তবে সম্পূর্ণ ঢলে পড়বে। আমাদের দিন, আমাদের ধর্মে পিলার হলো নামাজ। আমাদের নিয়মিত নামাজ পড়া উচিত। দাওয়াত ইসলামের এই পরিবেশ আপনাদের সামনে রয়েছে। কোটি কোটি মানুষের তাকদীর পরিবর্তন হয়েছে, মাশাআল্লাহ। লোকেরা মাশাআল্লাহ নামাজের দিকে ধাবিত হচ্ছে। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, পাকিস্তান, আপনাদের ইন্ডিয়াতে আপনাদের সামনে যুবকরা রয়েছে, তাদের মাথায় ইমামা শরীফ রয়েছে এবং তারা নিয়মিত নামাজি। আমি আশা করব যে আপনারা আশা যাওয়া রাখবেন, আমাদের মাদানী চ্যানেলকেও দেখবেন। অ্যাটলিস্ট এটাই নিয়ত করে যান যে কখনো নামাজ ত্যাগ করবেন না, এট এনি কস্ট। আপনি টাইম বের করুন, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন এবং যাওয়ার মুহূর্তে একটি সুন্নত শিখে নিন, খুব সহজ সুন্নত। সেটা হলো এই যে খাওয়া, পান করা, নেওয়া, দেয়া, এই সব কাজ ডান হাতে করা। নবী পাকের এমন অভ্যাস ছিল সবসময় নিজের ডান হাত ব্যবহার করতেন। আপনি যদি কাউকে মোবাইল দেন তবে ডান হাতে দিবেন, খাবার যদি খেতে হয় তবে ডান হাতে খান। যদি এতে আপনার নিয়ত এই হয় যে আই এম ইউজিং মাই রাইট হ্যান্ড বিকজ মাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ ডেট, তো এই ইন্টেনশনের বরকতে আপনার কাজ সওয়াবের মধ্যে পরিবর্তন হবে। অতঃপর কেবল পানাহারের মধ্যে নয়, উদাহরণস্বরূপ এখন আমি পোশাক পরব, তাহলে প্রথমে ডান হাত জামার মধ্যে রাখুন, দুই হাতের মধ্যে কোনো একটা জামার ভিতর প্রবেশ করতে হবে। প্রথমে ডান হাত প্রবেশ করুন, যদি সুন্নতের নিয়তে প্রবেশ করান তাহলে পোশাক পরাও সওয়াব। বয়ান শ্রবণ করার জন্য ভিতরে এসেছেন, সবাই স্যান্ডেল খুলে এসেছেন, এখন গিয়ে স্যান্ডেল বা জুতো পরবেন। হতে পারে কেউ বাম পায়ে প্রবেশ করিয়েছেন, কেউ ডান পায়ে জুতা পরেছেন, এতে কোনো নিয়ত নেই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জুতা মোবারক পড়তেন তখন ডান পা নিজের জোতার মধ্যে প্রবেশ করাতেন, অতঃপর বাম পা। খোলার সময় প্রথমে বাম পা বের করতেন, অতঃপর ডান পা। এটা নবী পাকের সাথে কানেকশন রয়েছে। আমরা চেষ্টা করব যেমনটি তিনি করতেন আমরাও তাই করব। যখনই আপনি জোতা পরবেন ডান পা প্রবেশ করাবেন, অতঃপর বাম পা, উভয়টি থেকে কোনো এক পা তো প্রবেশ করাবেন। এটা মনে রাখবেন যে স্যান্ডেল যদি প্রথমে ডান পা রাখতে হয় এটা কোনো একজনের নিয়মনীতিকে আদায় করছে, এটা কারো নীতিকে ফলো করছি, এটা হলো কানেকশন, এটা হলো মহাব্বতের বহিঃপ্রকাশ। আপনি দৈনন্দিন সকাল সন্ধ্যা ছোট ছোট বিষয়ের উপর আমল করতে পারেন। পরিশেষে আরেকটি সুন্নত শিখে নিন, নখ কাটা সুন্নত। উত্তম হলো যে শুক্রবার দিন কাটা। এখন নখ কাটা সুন্নত পদ্ধতি কি তা একটু লক্ষ্য করি। সকল ইসলামী ভাই হাত তুলুন, ডান হাতের শাহাদাত আঙ্গুল হতে নখ কাটা আরম্ভ করে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত, এরপর কনিষ্ঠ আঙ্গুল হতে কাটতে কাটতে বিদ্যা আঙ্গুল পর্যন্ত চলে আসবেন, সর্বশেষ বিদ্যাঙ্গুলির নখ কাটবেন, অর্থাৎ ডান হাত থেকে আরম্ভ করে ডান হাতের মধ্যে শেষ করবেন। আমি হাত উঠিয়েছি, বিদ্যাঙ্গুল বন্ধ করে নিন, এখান থেকে কাটতে কাটতে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত পৌঁছবেন, কনিষ্ঠ আঙ্গুল হতে কাটতে কাটতে বিদ্যাঙ্গুল পর্যন্ত যান, অতঃপর ডান হাতের বিদ্যাঙ্গুলের নখ কাটবেন। এমনিতেও আপনি নখ কাটেন, আপনি যদি এই নিয়মে কাটেন তবে নখ কাটার সওয়াব লাভ করবেন। রহস্য হলো এই যে উম্মত তার নবীকে স্মরণ রাখবেন। এই যে ছোট ছোট সুন্নত, যা আপনি খাবারের সময়, পানি পান করার সময়, স্যান্ডেল পরার সময়, পোশাক পরার সময়, এগুলো যদি আপনি অভ্যাসে পরিণত করেন তবে অবশ্যই এর বরকতসমূহ লাভ করবেন। নিজের নবীর কথাও মনে আসবে। আমরা সুন্নতের উপর আমল করব। 5-7 মিনিটের মধ্যেই কিছু সুন্নত শিখেছি। দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে আসতে থাকব, সুন্নতসমূহ শিখতে থাকব। মাদানী চ্যানেল দেখতে থাকুন, তবে অনেক কিছু শিখতে পারবেন। আশা করি আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। আপনারা সময় দিয়েছেন, অনেক অনেক শুকরিয়া। আসুন দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এখানে তাশরিফ আনায়ন করাকে তোমার দরবারে কবুল করো। সবার গুনাহসমূহ ক্ষমা করে দাও। হে আমার মালিক, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। সুন্নতের প্রতি মহাব্বত দান করো। আমাদের দুনিয়াকেও উত্তম করে দাও, আখিরাতকেও উত্তম করে দাও। হে আল্লাহ, আমাদেরকে ইমানের উপর অটল রাখো। ঋণগ্রস্তদের ঋণ হালকা করে দাও। হে আল্লাহ, যারা অসুস্থতা পেরেশানির মধ্যে রয়েছে তাদের পেরেশানি দূর করে দাও। যারা নিঃসন্তান রয়েছে তাদেরকে নেক সন্তান দান করো। যাদের সন্তান দিয়েছ তাদের সন্তানদেরকে তাদের মা বাবার জন্য মাগফিরাতের মাধ্যম বানিয়ে দাও। সবাইকে দাওয়াত ইসলামের সঙ্গ দেওয়ার তৌফিক দান করো।
আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি কিছুটা সময় দিন আমাদের ইন্ডাস্ট্রিতে যে উচ্চপদস্থ ব্যক্তিবর্গ রয়েছে যারা দিন ও ধর্ম হতে কিছুটা দূরে রয়েছে। আমি চেষ্টা করব তাদেরকে দিনের কাজে আনার জন্য। আমরা ইন্ডাস্ট্রির মানুষকে জাগ্রত করতে থাকবো।
আমার নাম জাফর সিদ্দিকী। আমি এক মার্চেন্ট কোম্পানির রাইটার, ডিরেক্টর, পলিসিয়ার হই। আমি হাজি আব্দুল হাবিব ভাইয়ের বয়ান শুনেছি। মাশাআল্লাহ, ছোট ছোট সুন্নতের উপর আমল করার ব্যাপারে তিনি বলেছেন এবং অনেক চমৎকার কথা বলেছেন। এই দাওয়াত ইসলামের সাথে সম্পর্ক আজ গড়ে ওঠেনি, প্রায় 18-20 বছর হয়ে গেল। যখন আমি প্রথম দিকে আসতাম থামনি মসজিদে এবং হিন্দুস্তানি মসজিদে, সেখানে সবস্থানে আমরা আসতাম। এটা সুন্নতের এমন ভাণ্ডার যেখানে মানুষরা যান এবং বসেন, সেখানে যাওয়া উচিত, সুন্নতসমূহ শেখা উচিত। দাওয়াত ইসলামে যে ভাইয়েরা রয়েছেন তাদের চেহারায় নূর দেখে বোঝা যায় যে আল্লাহর নবীর সুন্নতের উপর আমলকারীদের চেহারায় নূর চলে আসে। তাই অবশ্যই আমাদের সবাইকে আমল করা উচিত। এক মাদানী কাফেলের সাথে আমি আহমেদাবাদ গিয়েছিলাম 3 দিনের জন্য। মাদানী চ্যানেল অনেক ভালো, কেউ যদি দেখেন অনেক কিছু শিখতে পারবেন এবং মাদানী চ্যানেল ঘরে লাগানো উচিত, তা দেখা উচিত, সেই বিষয়গুলোর উপর আমল করা উচিত। মাশাআল্লাহ, আপনাদের মাদানী চ্যানেল দেখা উচিত। বর্তমানে ইমান ও আকিদা হেফাজতের জন্য দাওয়াত ইসলামের বিকল্প নেই। জাজাক আল্লাহু খাইরা।
যেখানে আমরা কিছুটা ভুলে বসেছি, আজ আল্লাহর দয়ায় এবং এই মহান ব্যক্তিবর্গের পরিশ্রমের বিনিময়ে তা আমরা পুনরায় শুনতে পেরেছি। এতে আমাদের হৃদয় প্রশান্তি লাভ করেছে।
এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের।